بغدادی والا مرشد بغدادی والا مرشد بغدادی والا مرشد بغداد بغدادی والا مرشد
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلى آلک واصحابک یا نور اللہ দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়ে তিরমিজ শরীফ কিতাবুল বিতর দ্বিতীয় খণ্ড 28 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 486 এর মধ্যে উল্লেখ রয়েছে যে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ لا يسعد منه شيء حتى تصلي على نبيك صلى الله عليه وآله وسلم অর্থাৎ নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মধ্যখানে জমিন এবং আসমানের মধ্যখানে অপেক্ষমান থাকে এবং এর উপর কোনো জিনিস যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে নিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। এজন্য কিতাবে বর্ণিত রয়েছে যে যখনই যে আমল করা হয় আমলের মধ্যে দরুদে পাক সামিল রাখা। যে দেখুন না, আমরা নামাজ আদায় করি, এই নামাজের মধ্যেও ইসলামী শরীয়ত আমাদেরকে দুরুদে পাক পাঠ করার হুকুম দিয়েছেন। আমরা দুরুদে পাক পাঠ করি, এমন কি আত্তাহিয়াত পাঠ করা ওয়াজিব নামাজের মধ্যে। এর মধ্যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম প্রদান করি আমরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসে কারিমার প্রতি আমল করা তৌফিক দান করুন। যখনই আমরা দোয়া করি, দোয়ার অনেক আদব রয়েছে, বুজুর্গানি কেরাম থেকে আমরা অনেক শিক্ষা লাভ করে থাকি, সেহেতু আমরা দোয়ার মধ্যে আমরা কি করব, দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই এই অনুষ্ঠানে স্বাগত। নিঃসন্দেহে এই অনুষ্ঠান থেকে আমরা অনেক লাভবান হয়েছি, আমি অনেক লাভবান হয়েছি, যারা শুনতে পাচ্ছেন তারাও অনেক লাভবান হয়েছেন, অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইলম অর্জন করে এর উপরে আমল করা তৌফিক দান করুন। বলে রাখবেন, ইলম ছাড়া আমল করাটা খুবই দুষ্কর, সম্ভব নয়। আমি নামাজ কিভাবে আদায় করব যদি আমার জ্ঞান না থাকে, ইলম না থাকে, তাহলে আমি কিভাবে আদায় করব জানবো না। রোজা কী কী করলে হবে, কী কী করলে ভঙ্গ হয়ে যাবে, যদি ইলম না থাকে তাহলে আমি রোজা সঠিকভাবে পালন করতে পারবো না। তেমনইভাবে তরিকতের বিষয়টিও সেম, যদি আমার মধ্যে তরিকতের জ্ঞান না থাকে তাহলে আমি পীরে কামিল খোঁজ করতে পারবো না, যেন তেনর হাতে গিয়ে আমি পড়ব, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। সেজন্য এই তরিকতের পথ অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শ্রবণ করেছি কোরআন ও হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। মনে রাখবেন, এই বয়ান শ্রবণ করে সমাজের মধ্যে যাতে একে অপরের সাথে দ্বন্দ্ব না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। আপনি বুঝেছেন, আপনি সরে আসুন, আপনি মনে করছেন যে আপনার যে পীর রয়েছে তিনি পীরে কামিল নন, তিনি পীরের যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলী তার মধ্যে নেই, আপনি ফেরত চলে আসুন ওখান থেকে। এখন আপনি অপরকে বলতে গেলে হয়তো ওখানে ফিতনা লাগার সম্ভাবনা থাকবে, অন্য আরেক ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে, সেই ঝামেলা থেকে তো ফিতনা থেকে মুক্ত থাকতে হবে। সেজন্য আগে নিজে বাঁচুন, নিজে বাঁচার পরে তারপর অন্যকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুন, রহম করুন, যাতে করে আমরা সঠিক পথের মধ্যে পরিচালিত হই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত পর্বে অনেকটা শ্রবণ করেছিলাম গদেনিশিন পীরের ছেলে পীর, খেলাফত না হয়েও পীর। তো বুখারী শরীফের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, একদল মানুষ দোজখের দিকে আহ্বান করবে, যে সকল ব্যক্তি তাদের উপদেশ গ্রহণ করবে তারা ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেদিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের লক্ষণ জিজ্ঞাসা করলেন, তারা কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আমার উম্মত এবং কোরআন ও হাদিস পাঠ করবে। উম্মত হবে, কোরআন ও হাদিসও পাঠ করবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মুসলিম শরীফের মধ্যে এসেছে নিশ্চয়ই ইলমে দ্বীন হচ্ছে যার নিকট দ্বীন শিক্ষা গ্রহণ করবে তার অবস্থা অনুসন্ধান করবে। ইলমে দ্বীন, এই ইলমে দ্বীন এটা যার নিকট শিক্ষা আমরা লাভ করব তার ব্যাপারে অনুসন্ধান করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিসে কারিমা, আল্লাহু আকবার কবিরা। কেননা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে বিভিন্ন জায়গায় যা সারমর্ম, যে আপনি স্মরণ করার পরে অত্যাচারী দলের সাথে বসবেন না। এখানে যে মুসলিম শরীফের হাদিসে কারিমা, একটু আমি এ ব্যাপারে সামাজিক প্রেক্ষাপট আমি একটু বলার চেষ্টা করছি। ইলমে দ্বীন আমরা অনেক জায়গায় শিক্ষা অর্জন করি। ফর এক্সাম্পল, আমি কোনো মাদ্রাসায় ভর্তি হব, কোনো জামিয়ায় ভর্তি হব, কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হব, তো অনেকেই আমরা বলে থাকি, আরে আমার আকীদা ঠিক আছে, আমি ওখানে শুধু শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছি, সার্টিফিকেটের জন্য যাচ্ছি। তো দেখুন, এখানে হাদিস শরীফের মর্মার্থ দেখুন একটু, যে তোমরা যার নিকট দীন ধর্ম শিক্ষা করবে তার অবস্থা অনুসন্ধান করো। এর মানে কি? যেন তেন লোকের নিকট আপনি ধর্ম শিখতে যেতে পারবেন না, সে ধর্মের নামে অধর্ম শিখিয়ে দিবে আপনাকে, যা দরকার ছিল তা শিখাবেন আপনাকে। সেজন্য যার নিকট আমি শিক্ষা গ্রহণ করব, দীক্ষা নিব, সে ব্যক্তি সম্পর্কে আমাকে জানতে হবে, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে হবে, তার ব্যক্তিত্ব কোন ধরনের, তার ব্যক্তিত্বের মধ্যে আকাইদের ব্যাপারে কি রয়েছে, কোনো ত্রুটি বিচ্ছুতি তো নেই, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের তো রয়েছে, যার নিকট আমি শিক্ষা গ্রহণ করছি, দীক্ষা গ্রহণ করছি, তিনি আদৌ কি আলিম সাহ, আলিম দিন, শরীয়তের আলিম কিনা, যার নিকট আমি শিক্ষা গ্রহণ করছি, দীক্ষা গ্রহণ করছি, তিনি কি, তার যে ওস্তাদ সেই ওস্তাদ থেকে আপনার সঠিকভাবে জ্ঞান চর্চা করেছেন, ওস্তাদ তার সম্পর্কে কি বলেছেন, আমি যার নিকট শিক্ষা গ্রহণ করব, দীক্ষা গ্রহণ করব, তিনি কি শরীয়তের পাবন্দী রয়েছেন কিনা, ইসলামী শরীয়ত সম্পর্কে তিনি জ্ঞাত কিনা, তিনি কি ফাসিকি মলিন কিনা, এই জিনিসগুলো আমাদের যথেষ্ট জানার দরকার রয়েছে। এক্ষেত্রে শুধু তরিকতের ব্যাপারেই বলবো না, আমরা যারা সমাজে বসবাস করছি, আমাদের সন্তানকে আমি কোন মাদ্রাসায় দিচ্ছি, আমার সন্তানকে আমি কার নিকট শিক্ষার জন্য দিচ্ছি, আমার সন্তানকে আমি কোথায় দিচ্ছি। অনেক সময় সংবাদ পাওয়া যায় এই সন্তান ছোট বাচ্চা মানুষ পক্ষাঘাত হয়েছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে, তো নিঃসন্দেহে আপনাকে আমাকে সেই জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আপনার আমার সন্তান নিরাপদ থাকবে, নিরাপত্তা পাবে, সকল বিষয় থেকে নিরাপত্তা হয়ে নিরাপদ হয়ে সে শিক্ষা লাভ করবে। এই ব্যাপারগুলো কি আমাদের বুঝতে হবে না? হাদিস শরীফের ইঙ্গিত কিন্তু খুব সহজ, খুব সাদাসিধে আমরা বোঝার মতো একটা জিনিস। সেজন্য আমাদেরকে এই ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে, লক্ষণীয় এই ব্যাপারগুলো, যে আমরা কোথায় যাচ্ছি, আমার সন্তান কোথায় দিচ্ছি, কার কাছে দিচ্ছি, কার কাছে যাচ্ছে। তেমনইভাবে তরিকতের ক্ষেত্রেও এই জিনিসটি আমাদের লক্ষণীয়, যে আমি আমাকে আমি নিজেকে কার নিকট সোপর্দ করছি, তার শরীয়তের মধ্যে কতটুকু পাবন্দী রয়েছে, তিনি তরিকত সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন, তিনি আমাকে কোন পথে পরিচালিত করবে, নিজে সঠিক রাস্তায় আছে কিনা, নিজে সঠিক পন্থায় আছে কিনা, নিজে সঠিক জিনিসের মধ্যে আছে কিনা, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে, জেনে তারপরেই তার নিকট বাইআত গ্রহণ করতে হবে। অন্যথায় আমি নিজেও এই পথভ্রষ্টতার মধ্যে সামিল হয়ে গেলাম, যেটা গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই বলেছেন, তরিকতের মধ্যে যদি শরীয়তের সমন্বয় না থাকে, এ দুটো এক মানে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ না রাখে, তাহলে বুঝতে হবে এটা ইসলামী কার্যক্রম নয়, এটা কাফিরি কার্যক্রম। তো সেহেতু এই জিনিসটি আমাদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর ইলমি দ্বীনের ব্যাপারে, যেহেতু ইলমি দ্বীনের ব্যাপারটা এখানে চলে এসেছে, তো ইলমি দ্বীন আমরা শিক্ষা যেখানেই করব, সেখানে যিনি ইলমি দ্বীন শিখাবেন তার ব্যাপারটা আমাদের অবশ্যই জানতে হবে, এবং তিনি কোন পর্যায়ে রয়েছেন তার অবস্থা অনুসন্ধান করা যে জিনিসটি, এজন্যই এই শর্তাবলীগুলো দেয়া হয়েছে। এই শর্ত আছে কি না সেই শর্তগুলো দেখে আপনাকে তার নিকট যেতে হবে। জুনেদ বাগদাদি রহমতুল্লাহর কৌলটা আবার বলতে হচ্ছে, যে যদি কাউকে বাতাসের উপর সমাসীন দেখো, বাতাসে চড়ছে, তারপরেও তার ব্যাপারে দেখতে হবে সে আসলেই শরীয়তের পাবন্দী কি না। বাতাসে চড়ছে এটা বলে দেখেই আপনি তার পিছনে লেগে যাবেন, তার অনুগত্য করা শুরু করে দিবেন, তার দরবারে যাওয়া শুরু করে দিবেন, আরে ভাই আরে অনেক বড় কারামত, কারামতের সংজ্ঞা আমাকে জানতে হবে, কারামত কাকে বলে। ফাসিক থেকেও অলৌকিক বিষয় হয়ে থাকে, কাফির মুশরিক অমুসলিম থেকেও অলৌকিক বিষয় আপনার বের হয়ে থাকে, আবার নবী রসুল থেকেও অলৌকিক বিষয় হয়ে থাকে, মমিন ব্যক্তি থেকে অলৌকিক বিষয় হয়ে থাকে, আল্লাহর ওলি থেকেও অলৌকিক বিষয় হয়ে থাকে। এক একটা ডেফিনেশন আলাদা আলাদা, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এখন কোনো আপনি অমুসলিম থেকে যে অলৌকিক বিষয় প্রকাশ পেলো আর আপনি তার পিছনে তাকে তাকলিদ করবেন, তাকে অনুসরণ করবেন, তাকে মানবেন, তার কথা শুনবেন, সে তো অমুসলিম। তো এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। এজন্যই হাদিসে কারিমার মধ্যে এসেছে যে যার নিকট তুমি দিন ধর্ম শিক্ষা গ্রহণ করবে তার অবস্থা অনুসন্ধান করবে, অবস্থা অনুসন্ধান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো বিদআত প্রচারককে ভক্তি ও সম্মান করলো, সে ব্যক্তি ইসলাম ধ্বংস করতে সাহায্য করলো। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান তো একটু আমরা কান লাগিয়ে শ্রবণ করি, যে ব্যক্তি বিদআত প্রচারক যারা রয়েছে, অর্থাৎ ইসলামী শরিয়াতের প্রচারক নয়, দরবারের মধ্যে মহিলাদের আনাগোনা, পীর সাহেব মহিলাদের নিয়ে মহিলাদের থেকে খিদমত গ্রহণ করা, পীর সাহেব মহিলাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা, এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে বিদআত কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে আপনি সম্পৃক্ত হলেন, আপনি নিজেকে এর মধ্যে সামিল করলেন, অথবা কোনো দরবারের মধ্যে কোনো ব্যক্তি, কোনো পীর সাহেব সে শরিয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তিনি ফাসিকি মওলিন, তার দাড়ি এক মুষ্টি নেই, তিনি গান বাজনা অভ্যস্ত রয়েছেন, তার মধ্যে খারাপ কাজের আপনার ই রয়েছে, আর আপনি তার সাথে সম্পর্ক যুক্ত করলেন, তার সাথে সম্বন্ধ যুক্ত করলেন, তার সাথে বায়াত হলেন, তার হাতে হাত থেকে বায়াত হলেন, এখন তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো বিদআত প্রচারককে ভক্তি সম্মান করলো, ভক্তি ও সম্মানের কথা বলা হয়েছে এখানে। আপনি তো ভক্তি ও সম্মান নয়, বরঞ্চ তার কাছে চলে গেলেন ডাইরেক্ট, তার হয়ে গেলেন ডাইরেক্ট। তাহলে সে ব্যক্তি ইসলাম ধ্বংস করতে সাহায্য করলো। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন, এ ধরনের অহরহ আপনি দেখবেন সমাজের মধ্যে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় দেখবেন যে এরকম হচ্ছে। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি যদি করে থাকেন তাহলে আপনি তাকে এই বিদআতকে সহযোগিতা করলেন এবং ইসলামকে ধ্বংস করলেন, এবং আপনি কি করলেন, ইসলাম ধ্বংস করতে সাহায্য করলেন। তো নিঃসন্দেহে কোনো মুসলমান এটা চায় না যে আমি আমার দ্বারা কোনো ইসলামের ক্ষতি হোক। কোনো মুসলমান, সত্যিকারের মুসলমান চায় না, এটা চাইতে পারে না যে আমার দ্বারা কোন মুসলমান, মুসলমান যিনি হবেন, যে আমার দ্বারা ইসলামের ক্ষতি সাধন হোক, কেউ চায় না, কখনো কশ্চিন কালেও চাইতে পারে না। যদিও বা ইসলামের অনেক ক্ষতি আপনার আমার দ্বারা হচ্ছে, এটা হয়তো একান্ত শয়তানের ফ্রেবে পড়ে, কুমন্ত্রণায় পড়ে, গুনাহের কারণে হচ্ছে, জেনে বুঝে হয়তো এগুলো করা হয় না, শয়তানের ফ্রেবে পড়ে করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতুবাত শরীফের মধ্যে আসছে, মাকতুবাত শরীফ মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সর হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি লিখিত মাকতুবাত শরীফ বলা হয়েছে, অপরিপক্ক পীরের নিকট বায়আত, দীক্ষা গ্রহণ করা মহা ক্ষতিকর ও নিষিদ্ধ। পৃথিবী পরকালের শস্যক্ষেত্র স্বরূপ, আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ। যে ব্যক্তি তাতে বীজ বপন না করে, আর বীজ বপন না করে যদি কর্তন করতে চায়, তো এই বপনহীন অবস্থায় পরিত্যাগ করে, সে ব্যক্তি মহা ক্ষতিগ্রস্ত হবে। যে বীজ বপন করে নাই কিন্তু সে বীজ বপন না করেই আপনার ফসল কাটতে গেল, ফসল আনতে গেল, তাহলে সে ক্ষতির মধ্যে পড়বে কিনা নিঃসন্দেহ, কারণ গিয়ে ফসলই পাবে না। যে ব্যক্তি আপনার ভূমিতে কর্ষণ বপন না করে, তা অপেক্ষা ওই ব্যক্তি অধিকতর ক্ষতিগ্রস্ত হবে যে তাতে বিকৃত বীজ বপন করে। একটা হচ্ছে যে আপনি আপনার এর মধ্যে বীজ বপন করলেন না, আপনি কাটতেও গেলেন না, ফসলও হলো না, এটা আলাদা একটা ব্যাপার, ঠিক না? কিন্তু আপনি যদি বিকৃত বীজ বপন করেন, যে ব্যক্তি যোগ্যতা থাকা সত্ত্বেও তরিকত শিক্ষা না করে, সে ব্যক্তি পরিতাপের পাত্র। কিন্তু যে ব্যক্তি কোনো অনুপযুক্ত পীরের নিকট তরিকত শিক্ষা করে, সে ব্যক্তি অধিকতর ক্ষতিগ্রস্ত হবে, কেননা অপটু পীর নিজেই সংসারাসক্ত। এরূপ সংসারাসক্ত লোকের দ্বারা বিশুদ্ধ জ্যোতি নূর আকর্ষণ করা অসম্ভব। এর দ্বারা মুরিদের সংসারাসক্তি অর্থাৎ দুনিয়ার ভালোবাসারও বৃদ্ধি পেতে পারে, অন্ধকারের উপর দ্বিতীয় অন্ধকার ঘনীভূত হবে, এটাই স্বাভাবিক। অন্ধকারের উপর দ্বিতীয় অন্ধকার যদি ঘনীভূত হয় তাহলে কেমন অবস্থা হবে? তাহলে এখানে যে বলা হয়েছে, যে ব্যক্তির যোগ্যতা থাকা সত্ত্বেও তরিকত শিক্ষা না করে, তাহলে এই ব্যক্তি পরিতাপের পাত্র, এই ব্যক্তি সম্পর্কে চিন্তার বিষয় রয়েছে যে আমি কেন তরিকত শিক্ষা গ্রহণ করলাম না, আমি কেন বায়আত হলাম না, আমি কেন তরিকতের মধ্যে নিজেকে সামিল করলাম না, আমি কেন কোনো কামিল মুর্শিদের সন্ধান করে তার হাতে বায়আত গ্রহণ করলাম না, তাকে অনুসরণ করলাম না, কেন আবদাকু ইলাইহিল ওয়াসিলা, তাকে অনুসরণ করেই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার থেকে আল্লাহ পাককে আমি সন্তুষ্ট করতে পারবো, তাকে পাওয়ার একটা মাধ্যম, আমি কেন করলাম না, পরিতাপের বিষয়। কিন্তু যে ব্যক্তি কোনো অনুপযুক্ত পীরের নিকট তরিকত শিক্ষা গ্রহণ করে, সে ব্যক্তি অধিকতর ক্ষতিগ্রস্ত হবে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আপনাকে আমাকেই খুঁজে বের করতে হবে, আমার পীর সে কি উপযুক্ত না অনুপযুক্ত, সে কি পরিপক্ক না অপরিপক্ক, তিনি কি কামিল না কামিল নন, তিনি কি পীর হওয়ার যোগ্যতা রাখেন না রাখেন না, এই জিনিসগুলো আপনাকে আমাকে বিশ্লেষণ করেই তার কাছে যেতে হবে। আর যদি গিয়েই বসেছি, এখন দেখছি যে তার মাঝে নেই, তাহলে ওখান থেকে ফেরত আসুন, নিজের ইমানকে রক্ষা করুন, নিজের আমলকে রক্ষা করুন, আর নয়তো ফেঁসে যাব আমরা, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি কোনো বিদআত প্রচারককে সাহায্য করলাম, ইসলামকে ধ্বংস করার কাজে আমি সহযোগিতা করলাম, কখনো এটা সম্ভব নয়, সম্ভব নয়। এই তরিকতকে যারা কলুষিত করছে আল্লাহ তারা হিদায়ত দান করুন, হিদায়ত দান করুন, এছাড়া আর কোনো উপায় নেই। গেলেই বলবে আরে আমাদের তরিকতের ব্যাপারটা আলাদা, একটু একটু আলাদা, এটা তোমরা বুঝবে না, এর জ্ঞান আলাদা। আরে ভাই কিসের আলাদা? পিরানা পীর দাস্তগীর মুহাইদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন তরিকত এবং শরীয়ত এটা একে অপরের সাথে লাগানো, আর এ বলছে আপনার আলাদা, এটা বুঝবে না। লম্বা লম্বা চুল, তো চুলে জট লাগানো, এমনি সামনে ঘোরা, গলার মধ্যে আপনার শিকল বাঁধা, শিকল বাবা, তালা বাবা, এই বাবা, সেই বাবা, বাবার অভাব নেই সমাজের মধ্যে, অথচ তাদের মধ্যে শরীয়তের কোনো নামগন্ধ নেই। এ সকল বাবা থেকে দূরে থাকতে হবে, এরা বাবা নয়, এরা সঠিক যারা বাবা, সঠিক যাকে আমরা পালন করব, যাকে বাবা বলা যায়, তাদেরকে কলুষিত করছে, এদেরকে বয়কট করা সময়ের দাবি মাত্র, এগুলোকে বয়কট করতে হবে। আবার অনেকে বলবে এরা মাজ্জুব, মাজ্জুব যারা ওলি থাকেন, মাজ্জুব যারা ওলি থাকেন তাদের কথা আলাদা, তাদের কথা একেবারে আলাদা, আপনি চিনবেন কীভাবে? চেনারও কিছু অপশন রয়েছে, সেগুলো জানতে হবে। আমরা ধারাবাহিক আলোচনা করবো, মাজ্জুবের ব্যাপারে আসবো ইনশাআল্লাহ তাআলা, শ্রবণ করবো ইনশাআল্লাহ তরিকতের এই অনুষ্ঠানের মধ্যে, আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো এজন্য এই জিনিসটি আমরা মনে রাখব যে অনুপযুক্ত পীরের নিকট তরিকত শিক্ষা গ্রহণ করা এটা অন্ধকারের উপর দ্বিতীয় অন্ধকার ঘনীভূত হলে যেরূপ হয় সেরূপ। তো এ স্থলে আপনার অপরিপক্ক পীর নিজে তরিকত কার্যে কামালাত লাভ করতে পারেনি এখনও, কাজেই কোনো পথে আল্লাহ প্রাপ্তি লাভ কিভাবে হতে পারে? পারে না, কারণ তিনি কামালাতে অর্জন করে আল্লাহ প্রাপ্তির পথ কীভাবে সে লাভ করতে পারবেন? কখনোই সম্ভব না। আর আল্লাহ প্রাপ্তি লাভ হতে পারে না এটা পরীক্ষা করার ক্ষমতা তার আদৌ নেই। সেজন্য দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তরিকত অনুষ্ঠানে আমরা অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকি, অনেকের হয়তো দিলে কষ্ট লেগে যেতে পারে, কিছু করার তো নেই, কেননা কিতাবের মধ্যে যা বর্ণিত রয়েছে এগুলো মাদানী চ্যানেল বাংলা, এটা তো শরীয়তের 100% আপনার শরীয়ত সম্মত পরিচালিত হয়ে থাকে, কন্টেন্টগুলো এভাবে নেওয়া হয়। যেহেতু সমাজের মধ্যে যে বিষয়গুলো আপনার গুনাহের কাজ, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এগুলোকে প্রচার করা, যাতে সমাজ এ থেকে বাঁচে, সমাজ এ থেকে বাঁচতে পারে। সেজন্য আমরা নিরপেক্ষ চিন্তা করি, নিরপেক্ষভাবে চিন্তা করব যে ইসলামী শরিয়াত যেভাবে আমাদেরকে বলেছেন আমি সেভাবে পরিচালিত হব, আমি সেই কাজটাই করব, অন্যথায় নয়, আমি কারো কথা শুনব না। যেখানে আপনার এদের বিরুদ্ধে বলা হয়েছে ওখানে কামিল পীরের আদবের কথা তো মাদানী চ্যানেল বলছে, যে আপনার যদি কামিল পীর থাকে, পীর যদি কামিল থাকে, শরিয়াতের শর্তাবলী সব কিছু তার মধ্যে থাকে, তাহলে তার আদব কীভাবে করবেন সেটাও তো আমরা বলছি। দুইটা তো আলাদা মেরু, কামিল পীর, পরিপক্ক পীর, অপরিপক্ক পীর, দুইটা আলাদা মেরু। যারা কামিল নন তারা কামিল পীরের কি করে থাকেন, আপনার সমস্যা করে থাকেন, তারা বদনামি করে থাকেন, এই তরিকতের বদনামি করে থাকেন তারা। এজন্য আমাদেরকে তাদেরকে বয়কট করতে হবে এবং কামিল পীরদের আদব বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে আমাদের দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন এবং কামিল পীর অন্বেষণ করে তার হাতে বায়আত গ্রহণ করার তৌফিক দান করুন। আমি পরামর্শ দিব শেখ তরিকত আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া, 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, যিনি কাদিয়া তরিকার মহান খলিফা রয়েছেন, এদের কামিল পীর রয়েছেন, অসংখ্য কারামত রয়েছে, ওনার ইবাদত, রিয়াজত, পরহেজগারিতা, মুত্তাকি, ইশকে রসুল, এ সম্পর্কে বয়ান করতে গেলে ঘন্টার উপর ঘন্টা লেগে যাবে। তাই কেউ যদি আমরা ইচ্ছে করি, আর ইচ্ছে আমি পরামর্শই দিব, তার হাতে বায়াত গ্রহণ করি, তার কাছে বায়াত গ্রহণ করি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহ নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বায়াত গ্রহণ করতে চাইলে তাহলে তার নাম, বাবার নাম, পোস্টাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সহ আমাদেরকে এসএমএস করলে আমাদের কল সেন্টার নাম্বারে তাহলে তার নাম ঠিকানা হুজুরের নিকট পাঠিয়ে বায়াত করিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
বাগদাদ দিওয়ালা মুর্শিদে বাগদাদ দিওয়ালা মুর্শিদে বাগদাদ দিওয়ালা মুর্শিদে বাগদাদ বাগদাদ।